বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন pertstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/pertstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে radiotehran1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সীমার শেষ প্রান্তে পৌঁছে গেছেন এবং এখন বাঁচার জন্য হাত পা ছুটছেন। গাজার আল শিফা হাসপাতাল থেকে ফিলিস্তিনি প্রতিরোধ কমান্ডারদের আটক করার ইসরায়েলি দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে হামাস। পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে ভারত। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা। এবং রাশিয়ার মস্কোতে কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 133 জনে পৌঁছেছে। নিন্দা জানিয়েছে ইরান ও আফগান তালেবান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারকে গাজা উপত্যকার জলাভূমিতে আটকে দিয়েছেন এবং তিনি নিজে ফিনিশিং লাইনে পৌঁছে গেছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন গোটা বিশ্বের কাছে এখন এটা সুস্পষ্ট যে নেতানিয়াহু তার সীমার শেষ প্রান্তে পৌঁছে গেছেন এবং এখন বাঁচার জন্য হাত পা ছুটছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যেমনটি বলেছেন ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ ও দৃঢ়চেতা অবস্থানের কারণে ইসরায়েল সরকার গাজার জলাভূমিতে আটকে গেছে। হামাসকে ধ্বংস করে প্রতিরোধ যোদ্ধাদের জীবিত উদ্ধার করার ঘোষণা দিয়ে ২০২৩ সালের 7 অক্টোবর গাজায় আগ্রাসন শুরু করে নেতানিয়াহু সরকার। কিন্তু আগ্রাসন শুরু করার 6 মাস পরও সে লক্ষ্য অর্জনের ধারে কাছে যেতে পারেনি তেল আবিব। ইসরায়েল যেটি করতে পেরেছে তা হচ্ছে নিরীহ 32,000 বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফোনালাপে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য ইরান যেসব কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে সে সম্পর্কে ইসমাইল হানিয়েকে অবহিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে ব্যর্থতার জন্য তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা জানান। এ সময় হামাস নেতা গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেন, ইহুদিবাদ ইসরায়েলি গণহত্যা মেশিনের মোকাবেলায় প্রতিরোধ যোদ্ধারা উচ্চমাত্রার মনোবল ধরে রেখেছেন। তবে উত্তর গাজার মানবিক পরিস্থিতিকে শোচনীয় উল্লেখ করে হানিয়া বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া প্রয়োজন। তিনি বলেন, দখলদার সরকার গাজায় পরিকল্পিতভাবে ক্ষুধা ও দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে রক্তক্ষয়ে হামলার ঘটনায় ফিলিস্তিনি প্রতিরোধ কমান্ডারদের আটক করার যে দাবি ইহুদিবাদ ইসরায়েল করেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে হামাস। হামাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে এমন দাবি করেছে তেল আবিব। ইহুদিবাদ ইসরায়েল সম্প্রতি আল শিফা হাসপাতালে হানা দিয়ে সেখানে আশ্রয় গ্রহণকারী শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছে। এরপর সেখান থেকে গণহারে ধরে নিয়ে যাওয়া 358 ব্যক্তির একগুচ্ছ ছবি প্রকাশ করে দাবি করেছে যে এরা সবাই হামাসের কমান্ডার। এ সম্পর্কে হামাসের এই নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, আটক ব্যক্তিদের ছবি সঠিক নয় এবং ইসরায়েলের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই ছবি প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, প্রকাশিত কিছু ছবি এখনকার গাজার নয়। এছাড়া ইসরায়েল আল শিফা থেকে যেসব ডাক্তারকে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে এরই মধ্যে ছেড়ে দিয়েছে এবং যেসব লাশ নিয়ে গিয়েছিল সেগুলোও ফেরত দিয়েছে। গত সোমবার সকালে ভারী অস্ত্রে আপাদমস্তক সজ্জিত ইসরায়েলি সেনারা আল শিফা হাসপাতালে হানা দিয়ে সেখানকার রোগী, ডাক্তার, নার্স ও আশ্রয় গ্রহণকারী হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। হাসপাতালের ভেতরে ও আশেপাশে চালানো ওই হামলায় অন্তত 140 জন ফিলিস্তিনি শহীদ এবং কয়েকশো মানুষ আহত হন। দখলদার সেনারা সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী সহ 650 ব্যক্তিকে গণহারে আটক করে নিয়ে যায়। এরপর ইসরায়েল দাবি করে তারা হামাসের বহু কমান্ডার সহ কয়েকশো বন্দুকধারীকে আটক করেছে, যার সবই ছিল ডাকা মিথ্যা। গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে চীন ও রাশিয়া যে ভেটো দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে হামাস। সংগঠনটি আজ এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে আমেরিকা যে পক্ষপাতদুষ্ট প্রস্তাব এনেছিল রাশিয়া, চীন ও আলজেরিয়া তা প্রত্যাখ্যান করায় আমরা সন্তোষ প্রকাশ করছি। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার উপর ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাওয়ার এবং দখলদার বাহিনীকে তার লক্ষ্য বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে কথিত যুদ্ধবিরতির আড়ালে ফিলিস্তিনি জনগণকে দমন করার একটি প্রস্তাব উত্থাপন করেছিল আমেরিকা। খসড়া প্রস্তাবটিতে গাজায় ইসরায়েলি গণহত্যাকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল উল্লেখ করে হামাসের বিবৃতিতে বলা হয়, কথিত ওই যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধ করার আহ্বান জানানো হয়নি। এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিবৃতিতে চীন, রাশিয়া ও আলজেরিয়ার ভূয়সী প্রশংসা করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে তারা। আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনত আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে, সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু। আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন। এদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, দিল্লির অধীনস্থ হওয়ার জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়নি এবং দেশের জনগণ কোনো গোলামি মেনে নেবে না। আজ ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। তারা সবসময় বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকে, জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। বিএনপির এই নেতা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে। বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, তাই দেশবাসীর এই আন্দোলনে অংশ নেওয়া উচিত।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। ভারত পেঁয়াজ রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে পেঁয়াজের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ। গত ডিসেম্বরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যার মেয়াদ ছিল 31 মার্চ পর্যন্ত। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভারতের ব্যবসায়ীরা আশা করেছিলেন যে রপ্তানির উপর নিষেধাজ্ঞা বরং দ্রুত তুলে নেওয়া হবে, কারণ রপ্তানি বন্ধ করার পর স্থানীয় বাজারে পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে, একই সঙ্গে নতুন উৎপাদিত পেঁয়াজও বাজারে এসেছে। তবে গতকাল শুক্রবার দিন শেষে সরকার এক আদেশ জারি করে বলে দিয়েছে, রপ্তানির উপর চলমান নিষেধাজ্ঞা এখনই উঠছে না, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 133 জনে পৌঁছেছে। রাশিয়ার তদন্ত কমিটি আজ এক তথ্যে এটা জানিয়েছে। তারা বলেছে, জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা কনসার্ট ভেন্যুতে ধ্বংসস্তূপ পরিষ্কার করার সময় সেখানে আরও কিছু মরদেহ খুঁজে পেয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলছে উল্লেখ করে কমিটি জানায়, নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 133 হয়েছে। এদিকে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে 11 জনকে আটক করা হয়েছে, এর মধ্যে 4 জন সরাসরি জড়িত। গতকাল শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাথাড়ি গুলি চালান। এ ঘটনাকে রক্তাক্ত সন্ত্রাসী হামলা উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। এই সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলার পেছনে আমেরিকার হাত রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আফগানিস্তানের তালেবান সরকার সহ বহু মুসলিম দেশের সরকার এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এবার ক্রীড়াঙ্গনের একটি খবর। ইনডোর হকিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইরানের জাতীয় ইনডোর হকি টিম। আন্তর্জাতিক হকি ফেডারেশনের ওয়েবসাইটে ইনডোর হকির সর্বশেষ র্যাঙ্কিংয়ে এ তথ্য পাওয়া গেছে। শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ করছি বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবার একটি ঘোষণা। আগামী 31 মার্চ রোববার থেকে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,945 কিলোহার্টসে, আর নৈশ অধিবেশন শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,640 কিলোহার্টসে। ঘোষণাটি শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ইসরায়েল পশ্চিম এশিয়ার খাবার পানির বিভিন্ন উৎস দখল করে সেখানে পানি সন্ত্রাসবাদ চালাচ্ছে। ইসরায়েলের এই কর্মকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
1897 সালের আগস্ট মাসে সুইজারল্যান্ডের বাজেল শহরে অনুষ্ঠিত ইসরায়েলের প্রথম কংগ্রেস সম্মেলনে বলা হয়েছিল যে পানি ছাড়া ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমানে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সরাসরি সন্ত্রাসী ও নিরাপত্তা বিরোধী হুমকি সৃষ্টির পাশাপাশি লেবানন, জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিন সহ আরব দেশগুলোর পানি নিরাপত্তার ক্ষেত্রে বিরাট সংকট সৃষ্টি করেছে। 1402 হিজড়িতে চেশমে ওয়াজানি ওয়াটার পাম্প স্টেশন প্রকল্প এবং দক্ষিণ লেবাননের বৃহত্তম ওয়াটার পাম্প স্টেশন ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যায়। এ ব্যাপারে লেবাননের স্থানীয় কর্মকর্তা আহমেদ আল মোহাম্মদ বলেছেন, ইসরায়েলের হামলায় বৈদ্যুতিক সরঞ্জাম, পানি পাম্প প্রকল্প এবং পানি বিতরণ নেটওয়ার্কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে করে সীমান্ত এলাকার অসংখ্য গ্রাম ও শহরের পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। লেবাননের সীমান্তে ইসরায়েলের বিমান হামলা ও কামানের গোলার আঘাতে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সীমান্তবাসীরা পানির চাহিদা মেটাতে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখছে এবং তাদের বাড়ির ছাদ থেকে প্লাস্টিকের পাইপ দিয়ে তা টেনে নিয়ে সংরক্ষণ করছে। অন্যান্য এলাকায় লেবাননের গ্রামবাসীরা পানির চাহিদা মেটাতে কূপ খননের আশ্রয় নিয়েছে, যা তাদের স্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। লেবাননের মতো জর্দানেও 1402 হিজড়িতে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। 1994 সালে জর্দান এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েল জর্দানকে বছরে 2,50,00,000 থেকে 5,00,000 ঘনমিটার পানি সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ইসরায়েল বারবার ওই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং পানি সরবরাহ করা থেকে বিরত থাকে। এদিকে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি ঘোষণা করেছেন যে ইসরায়েল গাজায় গণহত্যা অব্যাহত রাখায় তিনি ইসরায়েলি মন্ত্রীর পাশে বসে পানি ও বিদ্যুৎ চুক্তিতে স্বাক্ষর করতে পারবেন না। এভাবে লেবানন, সিরিয়া, ফিলিস্তিন ও জর্দানে তীব্র পানি সংকট তৈরি করেছে ইসরায়েল, যাতে ওই দেশগুলোর সরকার ও জনগণ ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তাও করতে না পারে। এ অবস্থায় ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ জর্দান নদীর পশ্চিম তীরের পাহাড়ি জলের অববাহিকায় একটি ছোট অংশের অংশীদার হলেও সেখানেও তারা সংকট ও বঞ্চনার মুখে পড়েছে। অন্যদিকে গোলান মালভূমি ইসরায়েলের দখলে থাকার কারণে সেখানকার জালিলে হ্রদের পানি থেকে বঞ্চিত হচ্ছে সিরিয়া। ইসরায়েল জর্দান নদীর উৎস দখল করে জর্দান ও সিরিয়ার জন্য পরিস্থিতিকে কঠিন করে তুলেছে। কুনিত্রা শহরের উত্তরে মাসাদা হ্রদ এবং মাসাদার পূর্বে তাবে রিয়ে হ্রদ কিংবা গোলান ও ফিলিস্তিনের মধ্যবর্তী জালিল সাগর উপকূল এবং গোলানের পশ্চিমে জর্দান নদীর মতো উঁচু জলের নদীর ধারা রয়েছে। এসব গুরুত্বপূর্ণ পানির উৎস ইসরায়েল দখল করে আছে। এভাবে ইসরায়েল এমন অবস্থা তৈরির চেষ্টা করছে যাতে এই অঞ্চলের দেশগুলো ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে। যাই হোক, এটা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে ইসরায়েল অর্ধ শতাব্দী আগে পানি সন্ত্রাস শুরু করেছে এবং আজ যখন পশ্চিম এশিয়ায় নানা সংকট ও পানি যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে, তখন তেল আবিব এই ধরনের সংকট সৃষ্টিকারী কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলেই মনে হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান শিরোনাম সহ নতুন দুটি খবর জানিয়ে দেব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সীমার শেষ প্রান্তে পৌঁছে গেছেন এবং এখন বাঁচার জন্য হাত পা ছুটছেন। গাজার আল শিফা হাসপাতাল থেকে ফিলিস্তিনি প্রতিরোধ কমান্ডারদের আটক করার ইসরায়েলি দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে হামাস। পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়িয়েছে ভারত, বিভিন্ন দেশে পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা। রাশিয়ার মস্কোতে কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 133 জনে পৌঁছেছে, নিন্দা জানিয়েছে ইরান ও আফগান তালেবান। এবার নতুন দুটি খবর। ইরান বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের পাশ্চাত্য সমর্থিত গণহত্যামূলক যুদ্ধ একথা দিবালুকের মতো সুস্পষ্ট করে দিয়েছে যে পশ্চিমা দেশগুলো মানবাধিকার এবং নারী ও শিশু অধিকারের রক্ষক বলে যে দাবি করে তা রাজনৈতিক স্বার্থ উদ্ধারের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদান নাখালার সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করার কারণে প্রশংসায় ভাসছে নাইজার সরকার। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ দেশটির সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সেখানকার একজন নাগরিক বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশ আসলেই স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে এগিয়ে যাচ্ছে। নাইজারের রাজধানী মিয়ামির আরেক বাসিন্দা বলেছেন, মার্কিন সেনা উপস্থিতি তাদের কোনো কাজে আসেনি, সরকার সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করেছে। শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন আমাদের পরবর্তী অনুষ্ঠান মালা।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 12তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান মাস সহ যে কোনো সময়ে আত্মশুদ্ধির জন্য কোরআন তেলাওয়াত ও নানা দোয়া পাঠের পাশাপাশি হারাম কাজ বা গোনাহ বর্জন এবং তওবা বা ইস্তিগফার করা অপরিহার্য। সব পেশার ও সব শ্রেণীর বা সব বয়সের মানুষ তথা যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, আলেম কিংবা আলেম নন, ফকিহ ইমাম ও এমনকি নবী রাসুলদের জন্য ইস্তিগফার অপরিহার্য। তাই রমজানে ইস্তিগফারের প্রতি সবারই বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। বলা হয়, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখনই কোনো মজলিস থেকে উঠতেন তখন অন্তত 25 বার তওবা করতেন, কারণ কোনো মজলিসে নানা ধরনের ব্যক্তির মধ্যে কেউ কেউ যেমন উন্নত ও ভালো কথা বলতেন, তেমনি কেউ কেউ অনুন্নত বা মন্দ বক্তব্য রাখতেন, আর এসব অনুপযোগী বক্তব্যের ক্ষীণতম ক্ষতিকারক প্রভাবও যাতে মহানবীর আত্মার উপর পড়তে না পারে সেজন্য তিনি তওবা করতেন।
মহানবীর হাদিস অনুযায়ী রমজানে গোনা বর্জনের অনুশীলন যে সবচেয়ে বেশি জরুরি তা আবারও স্মরণ করছি। দোয়া, কোরআন তেলাওয়াত ও অধ্যয়ন এবং নানা সৎ কাজের পাশাপাশি আত্মাকে যখন হিংসা, লোভ ও নানা ধরনের আত্মিক ব্যাধি থেকে দূর করা সম্ভব হবে, তখনই রমজানের খোদাই ভোজ সভা থেকে সর্বোচ্চ কল্যাণ লাভ সম্ভব হবে। পরোপকার ও অন্যের জন্য ত্যাগ স্বীকার করার মতো নানা ধরনের ভালো গুণ অর্জিত হয় দোয়া, কোরআন অধ্যয়ন ও সব ধরনের পাপ বর্জনের ছায়াতলেই। ইস্তিগফার বা তওবা প্রসঙ্গে মনে রাখা দরকার, তওবা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। সাধারণ মানুষ পাপে জড়িত হওয়ায় তওবা করেন, কিন্তু উচ্চ পর্যায়ের মুমিন মানুষেরা তওবা করেন সর্বশ্রেষ্ঠ পন্থা থেকে সামান্য দূরে থাকার কারণে। আরও উচ্চ পর্যায়ের মহামানব তথা নবী রাসুল ও ইমামবৃন্দ তওবা করতেন প্রকৃতিগত নানা দুর্বলতার ফলে, মহান আল্লাহর পরিপূর্ণ পরিচিতি বা মারিফাত অর্জনে যে অক্ষমতা তারই অনুশোচনায়।
সবসময় ইস্তিগফার বা তওবা করার সুবিধা হল অতীতের সেই পাপগুলো যা ছিল অন্য কারো ক্ষতি ও নিজের ক্ষতির কারণ, সেসবের বিভৎসতা, নিষ্ঠুরতা ও কদর্যতা আপনার চোখের সামনে আবারও ভেসে উঠবে, ফলে হৃদয়ে অহংকার বাসা বাঁধার সুযোগ হবে না। বরং সবসময় আল্লাহর দরবারে মাথা নিচুই হয়ে থাকবে এবং আবারও পাপের শিকার না হওয়ার ব্যাপারে মন সতর্ক থাকবে। প্রকৃত ও আন্তরিক অনুশোচনাকে মহান আল্লাহ গ্রহণ করেন। মনকে এদিকে সেদিকে নিবিষ্ট রেখে মুখে মুখে বেশ কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ নামক শব্দটি বলা তওবা নয়। তওবা হচ্ছে হৃদয়ের গভীর থেকে আন্তরিক চিত্তে এটা বলা যে, হে আল্লাহ, আমি অমুক অমুক গোনাহ করেছি, এসবই ছিল অত্যন্ত কুৎসিত ও অশোভনীয় কাজ, তুমি আমার এই গোনাহগুলো ক্ষমা করো। বিবেকের দংশনে যখন আপনার প্রাণ কাতর হয়ে উঠবে, তখন অবশ্যই আল্লাহ আপনার তওবা কবুল করবেন। তবে পাপগুলো মানুষের বস্তুগত অধিকার বা স্বার্থ সংশ্লিষ্ট ক্ষতির সাথে সম্পর্কিত হলে তওবা পুরোপুরি গ্রহণযোগ্য করার জন্য আত্মিক অনুশোচনার পাশাপাশি নগদ ক্ষতিপূরণের উদ্যোগও নিতে হবে।
অন্যদের কাছে নিজের পাপের কথা বলে বেড়ানো ইসলামে নিষিদ্ধ। মহানবীকে উসিলা করে তওবা করা বৈধ, তবে এর অর্থ এ নয় যে মহানবী ক্ষমা করবেন। ক্ষমার মালিক একমাত্র আল্লাহই। শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুনির হোসেন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
মাহে রমজান বান্দাদের গুনাহখাতা মাফ হওয়ার মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান সহকারে এবং মহান আল্লাহ পাকের কাছে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে রমজান মাসে রোজা রাখবে এবং ইবাদত বন্দেগী করবে, তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে। আর যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান সহকারে এবং মহান আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করবে, তার অতীত পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে।
হজরত আলীকে দেয়া উপদেশে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, আল্লাহর সৌন্দর্য তিনটি বিষয়ে। যে ব্যক্তি আল্লাহর কারণে তার মুমিন ভাইয়ের সাক্ষাতে গমন করে, অর্থাৎ সে আল্লাহর জিয়ারতকারী, আর আল্লাহর জিয়ারতকারীর সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য, তাই সে যা কামনা করে তিনি তা দান করেন। যে ব্যক্তি নামাজ পড়ে, এরপর দোয়া, দরুদ ও মোনাজাতে অতিবাহিত করে পরবর্তী নামাজ পর্যন্ত, অতএব সে আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমানের সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। আর হজ এবং ওমরাহ, এ দুটি হল আল্লাহর কাছে দূতের আগমন, আর দূতের মর্যাদা রক্ষার কর্তব্য আল্লাহরই। হে আলী, তিনটি কাজের সওয়াব দুনিয়া ও আখিরাতে বিস্তৃত। হজ যা দারিদ্র দূর করে, সদকা যা বিপদ থেকে রক্ষা করে, আর আত্মীয় সম্পর্ক জোড়া লাগানো, যা আয়ু বৃদ্ধি করে। হে আলী, তিনটি জিনিস রয়েছে যা কোনো ব্যক্তির মধ্যে না থাকলে তার কর্ম সফল হয় না। আত্মসংযম, যা তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচায়। বিদ্যা, যা তাকে নির্বুদ্ধিতার অজ্ঞতা থেকে রক্ষা করে। আর বুদ্ধিমত্তা, যা দিয়ে মানুষের সাথে সে মানিয়ে চলবে।
শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ ১২তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে আত্মিক পবিত্রতার অলঙ্কারে ভূষিত করো, অল্পে তুষ্টি ও পরিতৃপ্তির পোশাকে আবৃত করো, ন্যায় ও ইনসাফে আমাকে সুসজ্জিত করো, তোমার পবিত্রতার ওসিলায় আমাকে ভীতিকর সব কিছু থেকে নিরাপদে রাখো, হে খোদা ভীরুদের রক্ষাকারী।
আল্লাহুম্মা যায়্যিনি ফীহি বিসসতর ওয়াল আফও ওয়াসতুরনি ফীহি বিলবাসিল কুনুউ ওয়াল কাফও ওয়াহমিলনি ফীহি আলাল আদল ওয়াল وآمني فيه من كل ما أخاف بعصمتك يا عصمة الخائفين.
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করে যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। এবারে ইরানের পণ্য সামগ্রী শীর্ষক নতুন ধারাবাহিকের প্রথম আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ এবং আমার সঙ্গে রয়েছেন
আক্তার জাহান। আমাদের বহু শ্রোতা ভাই বোন ইরানের কৃষি কালচারের পাশাপাশি এখানকার জনজীবন, বাজারঘাট, এখানকার বিভিন্ন পণ্য ইত্যাদি সম্পর্কে প্রায়ই জানতে চান। বিশেষ করে ইরানে কি কি ফল ফলাদি পাওয়া যায় সে সম্পর্কে জেনে নিজেদের কৌতূহল নিবারণ করতে চান। ইরানের কৃষিপণ্য, বাগানের উৎপন্ন পণ্য, শিল্প কলকারখানার পণ্য উৎপন্ন সামগ্রী সম্পর্কেও জানতে চান। আমরাও দীর্ঘদিন থেকেই ভেবেছিলাম আপনাদের এ সংক্রান্ত কৌতূহল মেটানোর লক্ষ্যে একটি ধারাবাহিকের আয়োজন করব, কিন্তু সময় এবং সুযোগ হয়ে ওঠেনি এতদিন।
দেখব ঘুরে ইরানে এবার ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ায় সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করেছি আমরা। এ আসরে ইরানের পণ্য সামগ্রী নামে আমরা নতুন একটি ধারাবাহিক শুরু করার পরিকল্পনা নিয়েছি। এ আসরে আপনারা আপনাদের সেই সব কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বলে আশা করি। আমাদের এই ধারাবাহিক মনোযোগের সঙ্গে শুনে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে, অবশ্যই আমাদের জানাতে দ্বিধা করবেন না। ইরানি বাজারের পণ্য সামগ্রী সহ রপ্তানিমুখী পণ্যগুলোর কথাও আমরা তুলে ধরব এই আসরে। সুতরাং যারা সংস্কৃতি মোনা কিংবা অর্থ ও বাণিজ্য নিয়ে যাদের কৌতূহল আছে, যারা বিশ্ব বাজারের উপর নজর রাখেন, সবার জন্যই এ আসরটি উপযোগী হবে বলে মনে করি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আসর।
কৃষিকাজের ইতিহাস বেশ প্রাচীন। মানব সভ্যতার ইতিহাস যখন থেকে শুরু হয়েছে, কৃষিকাজের ইতিহাসও সে সময় থেকেই শুরু হয়েছে। বলা বাহুল্য, বিশ্বের মধ্যে যেসব দেশে কৃষিকাজ প্রথম শুরু হয়েছিল ইরান সেসব দেশের একটি। ভ্যাভিলভের মতো বিখ্যাত চিন্তাবিদগণ মনে করেন, ক্ষেত খামারে কৃষিকাজ ও উদ্ভিদের চাষের ক্ষেত্রে মৌলিক একটি কেন্দ্র ও উৎস ছিল ইরান। ইলাম প্রদেশের মেহরান প্রান্তর কিংবা চোগাগালান কাশানের সিয়ালক টিলা, সুর শহরে পাওয়া নিদর্শনাদির মতো ইরানের বিভিন্ন প্রান্তে পুরাতাত্ত্বিক ও ঐতিহাসিক যেসব নিদর্শন পাওয়া গেছে সেসব থেকে প্রমাণিত হয় শতাব্দীর পর শতাব্দী আগে থেকেই ইরান বুনো গাছ গাছালি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ চাষে দক্ষতা অর্জন করেছে।
খাল কেটে কেটে কিংবা বিচিত্র উপায়ে পানির ব্যবস্থা করে উন্নত কৃষি পদ্ধতি চালু করেছে। রুশ মধ্যপ্রাচ্যবিদ পেট্রোসফস্কি ইরানের সাসানি যুগের ইতিহাস সম্পর্কে তাঁর লেখা একটি বইতে ইরানে বিচিত্র ফুল ও ফলের গাছের পাশাপাশি বহু রকমের সবজি চাষের কথাও লিখেছেন। এসব গাছের মধ্যে একটি হল পেস্তা বাদাম গাছ। সুদূর অতীতে জনগণ পেস্তার খোসা ফেলে দিয়ে ভেতরের বাদামটাকে ব্যবহার করে মজার একটি শক্তিবর্ধক খাবার তৈরি করত। প্রাচীন দলিল, দস্তাবেজ এবং ধর্মীয় লেখাতেও এই পেস্তার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। হিজরির তৃতীয় শতকে মুহাম্মদ বিন জারির তাবারি পেস্তার জন্ম হযরত আদম আলাইহিসসালামের সময়ই হয়েছে বলে মনে করতেন।
তাবারির লেখার কথা বলছিলাম, তিনি লিখেছেন, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে আগমনের সময় ৩০ প্রকারের ফল জমিনে দেয়া হয়েছিল। ১০ প্রকারের ফল ছিল চামড়াযুক্ত, ১০ প্রকারের ফল ছিল বিচিযুক্ত, আর ১০ প্রকারের ফল ছিল চামড়া এবং বিচিহীন। আখরোট, পেস্তা, বাদাম ইত্যাদি ছিল চামড়া বা খোসাযুক্ত ফলের অন্তর্ভুক্ত। পবিত্র তাওরাতেও পেস্তার প্রসঙ্গ আনা হয়েছিল। বলা হয়েছে, ইউসুফ আলাইহিসসালাম এর দরবারে ছেলেদের পাঠানোর সময় হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাদের বলেছিলেন, ইউসুফের জন্য নিজেদের ভূখণ্ডের পণ্য যেন উপহার হিসেবে নিয়ে যায়। এই উপহার সামগ্রীর মধ্যে পেস্তাও ছিল।
পেস্তা গাছের প্রাপ্তিস্থান নিয়ে মতানৈক্য আছে। এর মত বৈচিত্র্যতার কারণ সম্ভবত গবেষকগণ নির্দিষ্ট কোনো একটি জাতের পেস্তার কথা বলেননি, বরং বিভিন্ন জাতের পেস্তা তথা পেস্তা পরিবারের প্রতিই তাঁরা সামগ্রিক দৃষ্টি দিয়েছিলেন। সে কারণে পেস্তা গাছ রোপণ করা হতো যে যে এলাকায়, তাঁরা সেই সব এলাকার নাম একত্রে উল্লেখ করে গেছেন। সুতরাং বিভিন্ন বিশ্বকোষে, যেমন এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকায়, পেস্তার উৎপাদন স্থান হিসেবে ইরান এবং এশিয়া মাইনরের নাম উল্লেখ করা হয়েছে। আমেরিকান এনসাইক্লোপিডিয়ায় বলা হয়েছে, পেস্তা গাছের উৎসস্থল পশ্চিম এশিয়া। ইরানি পেস্তা নামক বইতে গ্রন্থকার মোহাম্মদ হাসান আবরিশামী পেস্তা গাছ লাগানোর সূচনার প্রতি ইঙ্গিত করে লিখেছেন যে ভূখণ্ডটি প্রথমে পার্থ এবং পরবর্তীকালে খোরাসান নাম ধারণ করেছে, সে এলাকাতেই পেস্তা গাছ সর্বপ্রথম লাগানো হয়েছিল।
খোরাসানের পশ্চিম প্রান্তে একেবারে নিশাপুর পর্যন্ত এই পেস্তা গাছের চাষ করা হয়েছিল এবং পূর্ব প্রান্তে বাল্খ আর জেইখুনের দুই দিকে পেস্তা গাছ লাগানো হয়েছিল। বিভিন্ন তথ্য প্রমাণে দেখা গেছে, প্রাচীনকালে ইরান থেকে যত পেস্তা রপ্তানি করা হতো বেশিরভাগই ছিল এসব এলাকার। মার্কিন ইরানবিদ বার্টোল্ড লুফার ১৯২৬ সালে তাঁর প্রকাশিত বইতে ইরানের স্থানীয় ফল ফলাদির নাম উল্লেখ করেছেন। সেখানে তিনি বিশেষ করে পেস্তার কথা লিখতে ভোলেননি। তিনি এও লিখেছেন যে ইরানিদের জীবনে এই পেস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পেস্তাকে প্রাচীন ফার্সিতে বলা হতো পিস্তাকা, পাহলাভি যুগে বলা হতো পিস্তাক, আর বর্তমানে বলা হচ্ছে পেস্তা।
¶¶ তো যাই হোক শ্রোতা বন্ধুরা, পেস্তা নিয়ে আমাদের কথা আজ শেষ করতে পারলাম না। পরবর্তী আসরেও পেস্তা সম্পর্কে কথা বলার চেষ্টা করব, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না আশা করি। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
আগামী আসরে আবার কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পাভে শহর মুক্ত করার ঘটনায় শহীদ মুস্তফা চামড়ানের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা এই সংগ্রামী নেতা ও সাহসী যোদ্ধার ঘটনাবহুল জীবন নিয়ে খানিকটা কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ডক্টর চামড়ান শুধু একজন যোদ্ধা ও একাডেমিক ব্যক্তিত্বই ছিলেন না, বরং তিনি ছিলেন একজন খাঁটি মুসলমান এবং নৈতিক ও চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে তিনি নিজেকে অনেক উন্নত অবস্থানে নিয়ে গিয়েছিলেন। ইসলামে জিহাদ ও ইসলামী মূল্যবোধ রক্ষা করার যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শহীদ মুর্তজা মোতাহারি এ সম্পর্কে লিখেছেন, ইসলাম এমন কোন ধর্ম নয় যে বলবে কেউ যদি তোমার ডান গালে চড় মারে তাহলে তুমি বাম গালটিও তার সামনে এগিয়ে দাও, অথবা একথাও বলেনি যে আল্লাহর কাজ আল্লাহর জন্য এবং রাজার কাজ রাজার জন্য ফেলে রাখো। এছাড়া সমাজকে পরিশুদ্ধ করার জন্যও এই ধর্মের দিক নির্দেশনা রয়েছে। সমাজ পরিশুদ্ধ করার এই গুরু দায়িত্ব পালনকারী ক্ষণজন্ম ব্যক্তিত্বদের অন্যতম ছিলেন ডক্টর মুস্তফা চামড়ান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পর নাসার একটি গবেষণাগারে কাজ করার সৌভাগ্য অর্জন করা সত্ত্বেও নিজ দেশের সমাজ পুনর্গঠনে কাজ করার জন্য ইরানে ফিরে এসেছিলেন।
মুস্তফা চামড়ান পারিবারিকভাবে ইসলামী মূল্যবোধের চেতনা নিয়ে বড় হয়েছিলেন। শৈশবকাল থেকেই দরিদ্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সবসময় চেষ্টা করতেন অভাবী ও দুস্থ মানুষের সেবা করতে। তিনি নিজের এই চারিত্রিক বৈশিষ্ট্য আমৃত্য পালন করেছেন। শাহাদাতের অমীয় সুধা পান করার সময় তার স্থাবর বা অস্থাবর কোনো সম্পদ ছিল না। তার শৈশবকালের অনেক সত্য ঘটনা বই পুস্তকে প্রকাশিত হয়েছে। একবার তার পিতা তাকে রুটি কেনার জন্য কিছু টাকা দেন। পথিমধ্যে একজন দুস্থ ব্যক্তিকে দেখতে পেয়ে তিনি রুটি কেনার টাকা তাকে দান করে খালি হাতে বাড়ি ফিরে আসেন। কেন রুটি কিনে আনেনি পিতার এমন প্রশ্নের উত্তরে মুস্তফা বলেন, টাকাটা একজন ভিখারিকে দান করে এসেছি।
এভাবে চামড়ান পরোপকার করার পাশাপাশি লেখাপড়ায় গভীর মনোনিবেশ করেন এবং সর্বোচ্চ একাডেমিক ডিগ্রি অর্জন করেন। এ সম্পর্কে চামড়ান বলেন, আমি চেষ্টা করেছি জ্ঞান বিজ্ঞানে নিজেকে এতটা উন্নত করতে যাতে কেউ আমাকে এই জ্ঞানের কথা বলে বিভ্রান্ত করতে না পারে। যারা একটু শিক্ষিত হয়েই অন্যদের সামনে নিজেদের জাহির করে তারা আমার সামনে নতজানু হয়ে চলতে বাধ্য হয়।
হে আল্লাহ, আমাকে এমন তৌফিক দাও আমি যেন ওদের মতো অহংকারী না হয়ে বিনয়ী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি। মোস্তফা চামরান উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পর তেহরান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হন এবং ১৯৫৭ সালে ইলেকট্রোমেকানিক বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর উচ্চশিক্ষা অর্জনের জন্য ইরানের সরকারি স্কলারশিপ লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। ডক্টর চামরান ক্যালিফোর্নিয়ার বিখ্যাত বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
ডক্টরেট পর্যায়ে তার গবেষণার বিষয় ছিল ইলেকট্রনিক্স ও প্লাজমা ফিজিক্স। সে যুগে সারা বিশ্বে তার সমান একাডেমিক সার্টিফিকেটধারী মানুষ ১০ জনও ছিল না। ডক্টরেট ডিগ্রি অর্জন করার পর মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা তাৎক্ষণিকভাবে মোস্তফা চামরানের কাছে নিয়োগপত্র পাঠায় এবং তিনি নাসার একটি গবেষণাগারে কাজ শুরু করেন। ডক্টর চামরান ইরানে হোক বা আমেরিকায় হোক, ছাত্র অবস্থায় কখনোই ইরানের তৎকালীন রেজা শাহ পাহলাভির নেতৃত্বাধীন স্বৈর শাসকের বিরুদ্ধে সংগ্রামে অংশগ্রহণ থেকে বিরত থাকেননি। তিনি যখন আমেরিকায় পড়াশোনা করছেন তখন শাহ সরকার বিষয়টি টের পেয়ে তার সরকারি স্কলারশিপ বাতিল করে দেয়। এছাড়া নিরাপত্তা বাহিনীকে এই নির্দেশ দেয়া হয় যে মোস্তফা চামরান দেশে ফেরা মাত্র যেন তাকে গ্রেফতার করা হয়।
ডক্টর মোস্তফা চামরানের জীবনকে কয়েক ভাগে বিভক্ত করলে আমেরিকায় তার লেখাপড়া দ্বিতীয় ভাগে পড়বে। তার জীবনের তৃতীয় ভাগে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমেরিকা থেকে মিশর ও লেবাননে গমন। জীবনের এই স্পর্শকাতর সিদ্ধান্তটি থেকে মোস্তফা চামরানের অন্তরের বিশালতার পরিচয় পাওয়া যায়। তিনি ১৯৬৩ সালে এমন একটি সময়ে গেরিলা যুদ্ধ শেখার জন্য আমেরিকা থেকে মিশরে যান যখন তার সামনে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা অর্জন করতে পারা যে কোনো মানুষের জন্য একটি বিরল সৌভাগ্যের বিষয় হিসেবে বিবেচিত হতো। তিনি ২ বছর প্রশিক্ষণ নেয়ার পর ১৯৬৫ সালে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লেবাননে গমন করেন।
তিনি যখন মিশরে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেন তখন দেশটির ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের। মিশরের এই স্বাধীনচেতা প্রেসিডেন্ট ইহুদিবাদীদের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। কিন্তু তার অকাল মৃত্যুর পর যারা মিশরের ক্ষমতায় এসেছেন এবং এখন পর্যন্ত আছেন তারা ইহুদিবাদী ইসরায়েলের পদলেহনেই বেশি সময় কাটিয়েছেন। যাই হোক, প্রশিক্ষণ গ্রহণ শেষ হলে মোস্তফা চামরান লেবাননের তৎকালীন শিয়া নেতা ইমাম মুসা সাদ্রের আমন্ত্রণে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে লেবাননে যান এবং সেখানকার সশস্ত্র সংগঠন আমুলের অন্তর্ভুক্ত হন। সে সময় লেবাননের বেশিরভাগ জনগোষ্ঠী শিয়া হওয়া সত্ত্বেও তাদের আর্থিক অবস্থা ছিল অন্য সবার চেয়ে খারাপ। মোস্তফা চামরান ইসরায়েল বিরোধী যুদ্ধের পাশাপাশি লেবাননের মুসলমানদের মধ্যকার মাঝহাবগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং এর ফলে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে শিয়া মুসলমানদের অবস্থান শক্তিশালী হয়।
ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন শহর চষে বেড়িয়েছেন মোস্তফা চামরান। লেবাননের ভূখণ্ড থেকে ইহুদিবাদী সেনাদের বহিষ্কার করার সেই লড়াইয়ে চামরানের অবদান অনস্বীকার্য। লেবাননের সংগ্রামী নেতারা এখনও শ্রদ্ধাভরে তার নাম স্মরণ করেন। আমরা যদি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন নিয়ে কথা বলতে চাই, তাহলে সেই আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা হিসেবে ডক্টর মোস্তফা চামরানের নাম উঠে আসবে।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা ডক্টর চামরানের জীবনের আরও কিছু দিক সম্পর্কে কথা বলব। সে আসরও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।